বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 15 নভেম্বর, 30 কার্তিক এবং ফার্সি 24 অবল। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক মহড়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্র নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য এবং বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের আলোচনা অব্যাহত থাকবে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের ঘোষণা। যে কোনো আগ্রাসন রুখে দিতে ইরানের হাতে রয়েছে সর্বাধুনিক নৌ প্রযুক্তি, IRGC কমান্ডারের মন্তব্য। নয়াদিল্লি কখনোই চায়নার সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, দাবি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের। এবং ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, উগ্র হিন্দুত্ববাদীদের দায়ী করছে পুলিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের আলোচনা অব্যাহত থাকবে এবং দুই পক্ষের মধ্যে পরবর্তী আলোচনা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। ফ্রান্সের চ্যানেল 4 টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে গতকাল তিনি এ ঘোষণা দেন। ফারহান বলেন, ইরানের সঙ্গে তাঁর দেশের আগে যে 4 দফা আলোচনা হয়েছে তা নিতান্তই পরীক্ষামূলক ছিল, সারগর্ভ তেমন কিছু ছিল না। তবে দুপক্ষই আলোচনা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেন থেকে সৌদি আরব সেনা প্রত্যাহার করছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেন তিনি। প্রিন্স ফারহান বলেন, সামরিক এবং কূটনৈতিক দিক দিয়ে পরিস্থিতি একেবারে অচল অবস্থায় রয়েছে। চলতি বছরের শুরুর দিকে যুদ্ধবিরতির ব্যাপারে সৌদি আরবের একটি প্রস্তাবে ইয়েমেনের হুথিরা সাড়া দেননি বলেও তিনি অভিযোগ করেন। লেবানন সরকারের সঙ্গে সৌদি আরবের বর্তমান টানা পড়ে নিয়ে বৈরুতের সঙ্গে এখনই কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হিজবুল্লাহর আধিপত্য থেকে লেবাননকে মুক্ত করার জন্য দেশের রাজনৈতিক নেতাদের পদক্ষেপ নেওয়া উচিত। ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুচোগলু বলেছেন, তেহরানের উপর আমেরিকা যে
এক তরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অন্যায়। পাশাপাশি পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে একতরফা যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেগুলো অবসানের আহ্বান জানিয়েছেন তিনি। আজ ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যারা বের হয়ে গেছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতায় ফিরে আসার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান। একথার মধ্য দিয়ে তিনি মূলত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন। একই সঙ্গে তেহরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের শীর্ষ কূটনীতিক আশা করেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আগামী 29 অক্টোবর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় আলোচনা সফল হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন তার দেশের হাতে রয়েছে সর্বাধুনিক নৌ প্রযুক্তি যা দিয়ে শত্রু যে কোনো আগ্রাসন রুখে দেয়া সম্ভব। তিনি বলেন ইরানের সামরিক বাহিনী কাউকে দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো সুযোগ দেবে না। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগরে আইআরজেসের মেরিন ইউনিট পরিদর্শনের সময় গতকাল এসব কথা বলেছেন জেনারেল হোসেইন সালামি। এ সময় তার সঙ্গে ছিলেন আইআরজেসের নৌশাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি। জেনারেল সালামি বলেন ইরানের জনগণ এবং তার সামরিক বাহিনীর শক্ত অবস্থানের কারণে বাইরের শত্রু সব ধরনের আগ্রাসন ব্যর্থ করে দেয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার আগ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর সমস্ত অবকাঠামো ছিল অন্যদের নিয়ন্ত্রণে, ফলে ইরানের সামরিক শক্তি অন্যদের করুণার উপর নির্ভর করত। কিন্তু ইসলামী বিপ্লবের পর আমরা উচ্চমাত্রার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তি অর্জন করতে পেরেছি যা শত্রু হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। বর্তমানে সমুদ্রে আমরা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি এবং সমুদ্রের গন্তব্যসীমা অনেক বেড়েছে। রাশিয়ার সমরাষ্ট্র আমদানি রপ্তানি প্রতিষ্ঠান রোসবোরন এক্সপোর্টের মহাপরিচালক আলেকজান্ডার মিখিব বলেছেন তার দেশ আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখবে। দুবাই এয়ার শো 2021 উপলক্ষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন মেখেব। তিনি দুবাইতে সাংবাদিকদের বলেন ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক প্রযুক্তিগত সহযোগিতা দীর্ঘদিন ধরে চলে এসেছে। আন্তর্জাতিক আইনের পাশাপাশি এই দুদেশের আইনের প্রতি সম্মান জানিয়ে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর টেকনিক্যাল মিলিটারি কোঅপারেশনের পরিচালক দিমিত্রি শোকায়েভ। তিনি বলেছিলেন ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তিনি বলেছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ায় নির্মিত বিভিন্ন সমরাস্ত্র সংগ্রহ করতে ইচ্ছুক। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি 2020 সালের অক্টোবর মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন তার দেশের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, এজন্য বিএসএফকে নির্দেশনাও দেয়া আছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, এজন্য বিএসএফকে নির্দেশনাও দেয়া আছে। বিএসএফ কখনো কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না, কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনো কখনো নিজেদের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়। আজ সোমবার সকালে উত্তরের জেলা দিনাজপুর সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি ফের আশ্বাস দিয়েছেন সীমান্তে অনুপ্রবেশ বন্ধে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে। এর আগে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেন বিক্রম কুমার দোরাইস্বামি। তিনি বলেছেন, ভারতীয় সীমান্ত রক্ষীদের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের উপরে হামলার কোনো সংখ্যা না থাকে তবে তারা যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না। ভারতীয় হাইকমিশনার আরো বলেন, আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নিই তাহলে যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যে কোনো হত্যাকাণ্ড অথবা আহতের ঘটনা উভয় দেশের জন্যই দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, বাংলাদেশের সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত ও বাংলাদেশের যে রক্তের বন্ধন তা যতই ষড়যন্ত্র করা হোক কখনোই বিচ্ছিন্ন হবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচনকে ঘিরে কয়েকটি স্থানে হতাহতের ঘটনা ঘটেছে, তার কোনোটাই প্রত্যাশিত ও কাম্য নয়। ঘটনাগুলোর উপর বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ হয়েছে, তাতে দেখা গেছে এর পেছনে ছিল নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার, বংশীয় প্রভাব, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক কোন্দল ইত্যাদি। আজ রাজধানীর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সিইসি বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী সারাদেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে, তবে এসব প্রাণহানির ঘটনা সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কিনা তা অনুসন্ধানের দাবি রাখে। এর মধ্যে মাত্র কয়েকটি ঘটনা ভোট কেন্দ্রে বা ভোটের দিন ঘটেছে, কোন ঘটনা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঘটেছে, আবার কোনটা রাতের আধারে ঘটেছে, এসব হত্যার মোটিভ কি তা তত্ত্বের বিষয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএসি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি মৃত্যুও স্বাভাবিক না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বলেছি, নির্বাচনী এলাকায় যারা দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতা করে তাদের রোধ করতে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ওই হামলায় জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ওই হামলায় জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। আজ সোমবার গণমাধ্যমে প্রকাশ অযোধ্যা নিয়ে তার বই প্রকাশ এবং এর কিছু অংশ নিয়ে বিতর্কের পরে ওই ঘটনা প্রকাশ্যে এসেছে। হিন্দি গণমাধ্যম অমর উজালা জানিয়েছে, পুলিশের এক কর্মকর্তা বলেন, সালমান খুরশিদের বাসায় বজরং দলের 20 জনের বেশি কর্মীর বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিনি বলেন, খুরশিদের কেয়ারটেকার সুন্দর রাম জানান, সোমবার দুপুর 2টার দিকে 20 জনের বেশি লোক এসে বাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরায়। একই সময়ে তারা তার পরিবারের সাথে অভদ্র আচরণ করে। পুলিশের কর্মকর্তা বলেন, অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সময়ে স্থানীয়দের মতে এলাকায় গুলিও চালানো হয়েছে, যার কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কংগ্রেস নেতা সালমান খুরশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নৈনিতালের বাড়িতে আগুন ও ভাঙা জানালার ছবি শেয়ার করেছেন। সালমান খুরশিদের বইতে হিন্দুত্বকে কট্টর ইসলামিক গোষ্ঠীর সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতাদের অভিযোগ, সালমান খুরশিদ হিন্দুত্বের অবমাননা করেছেন। সালমান খুরশিদ তার সাফাইতে বলেন, আমি এসব লোককে সন্ত্রাসী বলিনি, আমি শুধু বলেছি ধর্ম বিকৃত করার ক্ষেত্রে এই মানুষগুলো সমান। হিন্দুত্ব সনাতন ধর্ম এবং হিন্দু মতকে দূরে সরিয়ে রেখেছে এবং এটি বোকো হারাম এবং এই জাতীয় অন্যান্য সংগঠনের মতো আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলে ক্ষমতাসীন তালেবান যোদ্ধারা দখলীকৃত মার্কিন অস্ত্র নিয়ে সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেছে। এতে অবশ্য রাশিয়ার তৈরি হেলিকপ্টার ব্যবহার করা হয়। এই কুচকাওয়াজের মাধ্যমে তালেবান দেখিয়েছে যে তারা গেরিলা গোষ্ঠী থেকে নিয়মিত সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। গত আগস্ট মাসে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহার করা হয় এবং তারা বিপুল পরিমাণ অস্ত্র আফগানিস্তানে ফেলে যায়। 15 আগস্ট তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং সমস্ত মার্কিন অস্ত্র তাদের হাতে চলে যায়। অথচ এর আগে তালেবান 2 দশক ধরে একটি গেরিলা গোষ্ঠী হিসেবে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সামরিক শক্তি ও পশ্চিমা সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারেজমি বলেন, 250 জন সেনার গ্রাজুয়েশন প্রাপ্তি উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। ইহুদিবাদী কারাগারে 120 দিনেরও বেশি সময় ধরে অনশনরত একজন ফিলিস্তিনি বন্দির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি চিকিৎসকরা। ইহুদিবাদী ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে কাইদ আল ফাসফুস গত 4 মাসেরও বেশি সময় ধরে অনশন করে যাচ্ছেন। ইসরায়েলের বারজিলাই মেডিকেল সেন্টারে বর্তমানে ফাসফুসের চিকিৎসা চলছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি বেশ কয়েকটি সামরিক মহড়া চালিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এসব মহড়া থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে অব্যাহত হুমকি ও নিজ নিরাপত্তার নিয়ে ইসরায়েল খুবই চিন্তিত। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইহুদিবাদী ইসরায়েলের সামরিক মহড়া এমন সময় বেড়েছে যখন বিশ্লেষকরা মনে করছেন এসব মহড়া থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে অব্যাহত হুমকি ও নিজ নিরাপত্তা নিয়ে ইসরায়েল খুবই চিন্তিত। ইসরায়েল গত অক্টোবরে 12 দিন ধরে নাকাব মরুভূমিতে আরও কয়েকটি দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে, যা শেষ হয় 28 অক্টোবর। ওই যৌথ মহড়ায় প্রায় 1000 সেনা, 60টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। এই মহড়ার 2 সপ্তাহ পর গত বুধবার 10 নভেম্বর থেকে আবারও ইসরায়েল আন্তর্জাতিক পানিসীমায় নৌমহড়া শুরু করে এবং তা 5 দিন পর্যন্ত চলে। এই মহড়ায় ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও অংশ নিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন তাদের এসব সামরিক মহড়ার উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিজের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করা। পর্যবেক্ষকরা বলছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের ইরান সমর্থক প্রতিরোধকামী সশস্ত্র গ্রুপগুলোকে প্রধান হুমকি মনে করে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, চলমান এসব মহড়ার উদ্দেশ্য প্রতিরোধকামীদের পক্ষ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলা করা। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান অভিভ কুখাবি বলেছেন, হুমকি মোকাবেলায় তাদের সেনারা কাজ করে যাচ্ছে এবং এসব হুমকি ইরান কিংবা ফিলিস্তিনি যাদের পক্ষ থেকে আসুক না কেন তার শক্ত জবাব দেয়া হবে। তিনি এমন সময় এ কথা বললেন যখন এটা সবারই জানা আছে যে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো কখনোই ইসরায়েলের বিরুদ্ধে আগাম হামলা চালায়নি, বরং ইসরায়েলি সবসময় আগে হামলা চালিয়েছে। এ অবস্থায় ইসরায়েলের সামরিক মহড়ার উদ্দেশ্য যতটা না প্রতিরোধ, তার চেয়ে বেশি রাজনৈতিক ও শক্তি প্রদর্শন। এদিকে ইরানের সেনাবাহিনী সম্প্রতি জুলফিকার 1400 ও এর কিছুদিন আগে খাইবার বিজয়ী নামে 2টি বিশাল সামরিক মহড়া চালিয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের সামরিক মহড়াগুলো ইরানের সামরিক মহড়ারই পাল্টা প্রতিক্রিয়া মাত্র। ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অহারনুত একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, আমেরিকা, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য হচ্ছে ইরানকে আমাদের শক্তি সম্পর্কে বার্তা পৌঁছে দেয়া। আরেকটি বিষয় হচ্ছে, কয়েকটি আরব দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে ইসরায়েল আসলে এ অঞ্চলে নিজের রাজনৈতিক প্রভাব তুলে ধরার চেষ্টা করছে, যাতে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম হয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রকৃত পক্ষে নির্বাচন এখন আইসিইউতে, এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে, এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। গতকাল রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ বিষয়ক এক সংবাদ সম্মেলনে মাহবুব তালুকদার এমন মন্তব্য করেন।
প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে, এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। এই সংকট নিরসনে সকল দলের সমঝোতা অপরিহার্য। সংবিধানের বাধ্যবাধকতা সত্ত্বেও সুদীর্ঘ 50 বছরে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা হয়নি। একপক্ষীয় আইন করে কোনো লাভ হবে না। একপক্ষীয় আইন কেবল একদলীয় শাসনের পথ উন্মুক্ত করে। বিষয়টি যত তাড়াতাড়ি ফয়সালা হয় ততই মঙ্গল, নইলে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন বললে অত্যুক্তি হবে না। নির্বাচনের সময় ও তার আগে পরে এ পর্যন্ত 39 জন নিহত হন। গত 11 নভেম্বর 834টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়, আর এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 80 জন চেয়ারম্যান পদে আসীন হন। একে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না। যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই সেখানে নির্বাচন নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে না হয়ে পূর্বের ন্যায় সবার জন্য উন্মুক্ত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার সুযোগ থাকবে না। মাহবুব তালুকদার পরামর্শ দেন, স্থানীয় নির্বাচন পরিচালনার জন্য পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে, তবে এই পরিবর্তন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। ওদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন বিশেষজ্ঞগণ। তারা বলেছেন, এই অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে। বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে এখন নির্বাচন এরকমই হবে, বিরোধী দল থাকুক বা না থাকুক সরকারি দলের মধ্যেই মারামারি হবে। তিনি বিরোধী দলকে অভিযুক্ত করে বলেন, বিরোধী দল না থাকলে দেশের রাজনীতিতে ভারসাম্য থাকে না, এটা বিরোধী দলের দোষ। তারা কেন নির্বাচনে অংশগ্রহণ না করে মাঠ ছেড়ে দিয়ে ফ্রি ফর অল করতে দেয়, তারাও এই রাজনৈতিক অপসংস্কৃতির জন্য দায়ী। উল্লেখ, 2016 সাল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন শুরু হয়। সেবারের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল, তবে অনেক জায়গায় বিএনপির প্রার্থী ছিল না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে আপনাদেরই পাঠানো চিঠিপত্র, ইমেল ও মন্তব্য নিয়ে অনুষ্ঠান প্রিয়জন।
প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রতি সপ্তাহের মতো আজও চিঠির ঝাঁপি নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান।
বরাবরের মতোই একটি হাদিস শুনিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন, মজলুম ব্যক্তির ফরিয়াদ আল্লাহ তাআলার নিকট কবুল হয়, এমনকি সেই ব্যক্তি যদি পাপ পঙ্কিল অনৈতিক বা উশৃঙ্খল জীবনযাপনও করে থাকে, কারণ সে যে পাপ কার্য করে তার পরিণতি সে নিজেই ভোগ করবে।
খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা সবাই জুলুম থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি সম্পর্কে বেশ কিছু ইমেল আমাদের কাছে পৌঁছেছে। একটি মেইলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় লিখেছেন, রেডিও তেহরানের সবগুলো পরিবেশনার মধ্যে রংধনু পরিবেশনাটি যেন আমার হৃদয়কে আকাশের রংধনুর মতো সাত রঙে রাঙিয়ে দিয়েছে। রংধনু অনুষ্ঠানটি ছোটদের জন্য হলেও এখান থেকে বড়রাও শিক্ষা পেয়ে থাকে। 8 থেকে 80 সব বয়সীরা ভক্তি, শ্রদ্ধা, নৈতিকতা, সকল জীবকে ভালোবাসা, সর্বোপরি মূল্যবোধের শিক্ষা পায় এখানে।
মনীষা রায় আরো লিখেছেন, গত 21 অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রচারিত রংধনুর বিশেষ অনুষ্ঠান আমার ভীষণ ভালো লেগেছে। ছোট্ট বন্ধু অয়ন, তাসমিয়া, ইরফান ও অনাহিতার আবৃত্তি খুবই ভালো লেগেছিল। সবচেয়ে ভালো লেগেছে শিশু শিল্পী রাইশার কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের লেখা তোরা দেখে যা আমিনা মায়ের কোলে গানটি। এটি আমার হৃদয় ছুঁয়ে দিয়েছে।
একই অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারির সাপলা শর্টওয়েভ লিসনার্স ক্লাব থেকে আব্দুল কুদ্দুস মাস্টার লিখেছেন, প্রিয় তেহরান বেতার থেকে গোটা বছরে অনেক বিশেষ অনুষ্ঠানই শুনেছি, সাথে রংধনু কম নয়। তবে 21 অক্টোবরের রংধনু ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী এক অনবদ্য পরিবেশনা। বিশেষের বিশেষত্বকেও হার মানিয়েছে যেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষভাবে গ্রন্থিত রংধনু আসরটিকে কোন বিশেষণে বিশেষায়িত করব তার উপযুক্ত ভাষা আমার জানা নেই। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে ভালোবাসার কারণ হিসেবে ছোট্ট বন্ধুদের যৌক্তিক অনুভূতি আমার মন ছুঁয়ে গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ রংধনুর বিশেষ অনুষ্ঠানটি সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন এভাবে, আমার প্রিয় রংধনু আসরে কবিতা ও গানের সুরের মূর্ছনায় বিভোর হয়ে গিয়েছিলাম। অয়ন, তাসমিয়া ও ইরফানুল হক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণ যেভাবে ব্যক্ত করল তা শুনে আমি ভীষণভাবে অভিভূত হয়েছি। অয়নের শানে খায়রুল বাশার, তাসমিয়ার এলো বিশ্বনবী এবং অনাহিতার শেখ সাদির ফার্সি কবিতা আবৃত্তি আমাকে মুগ্ধ করেছে। ইরফানুল হকের কণ্ঠে আরবি নাতের রাসুলটি ছিল চমৎকার। হৃদয় স্পর্শী এই অনুষ্ঠান শুনতে শুনতে কখন যে সময় শেষ হলো বুঝতেই পারিনি।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পরিবেশিত রংধনুর আসর সম্পর্কে চমৎকার মতামতের জন্য মনীষা রায়, আব্দুল কুদ্দুস মাস্টার, নিজামুদ্দিন শেখ সহ আরো যারা চিঠি লিখেছেন, মন্তব্য করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কিশোরগঞ্জের গুরুদোয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। মূলত ইরানকে জানার জন্য এবং ইসলামী বিষয়গুলো অনুধাবনের জন্য আমি রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকি। নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান থেকে ইরান সম্পর্কে যেমন অনেক কিছু জানতে পারছি, তেমনি ইসলামী অনুষ্ঠানগুলো থেকে অনেক ইসলামী বিষয়ও জানতে পারছি। অনুষ্ঠান শুনতে শুনতে মনে অনেক প্রশ্ন জাগে, তেমনি একটি প্রশ্ন ইরানের দ্বীপ নিয়ে। প্রশ্নটি হল, ইরানে মোট কতটি দ্বীপ আছে, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট দ্বীপের নাম কি, ইরানের সবচেয়ে ছোট দ্বীপটিতে কি মানুষ বাস করে, করে থাকলে কতজন।
ইরানে ছোট বড় মিলিয়ে 5,144টি দ্বীপ আছে। সবচেয়ে বড় দ্বীপের নাম কেশম, তবে সবচেয়ে ছোট দ্বীপ কোনটি তা নির্দিষ্ট করে বলা কঠিন। কেশম দ্বীপের আয়তন 1500 বর্গ কিলোমিটারেরও বেশি। এই দ্বীপের প্রস্তরময় উপকূল প্রায় 202 কিলোমিটার দীর্ঘ। কেশম দ্বীপের আয়তন সিঙ্গাপুর বা বাহরাইনের তুলনায় আড়াই গুণ বড়। দৈর্ঘ্যে 120 কিলোমিটার আর প্রস্থে স্থান বিশেষে 10 থেকে 35 কিলোমিটার।
শাহাদাত ভাইয়ের প্রশ্নের উত্তর দেয়া হল, আশা করি কৌতূহল মিটেছে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা বাংলাদেশের এক শ্রোতা বোনের সঙ্গে কথা বলব। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আসসালামু আলাইকুম, আমি আলো আহমেদ, কথা বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আমি একজন ছাত্রী, গৃহিণী এবং শিক্ষিকা। আমি ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের সাংগঠনিক সম্পাদিকা হিসেবে দায়িত্বরত।
ওয়ালাইকুম আসসালাম। তো বোন আলো আহমেদ, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি কবে রেডিও তেহরানের সন্ধান পেয়েছেন এবং কিভাবে?
পরিবারে যদি কেউ রেডিও পাগল থাকে তাহলে রেডিওর সাথে পরিচিত হওয়া খুব কঠিন কিছু নয়। আমার মা বাবা রেডিও শুনতো বলেই ছোটবেলা থেকেই আমিও রেডিও শুনি এবং নিয়মিতভাবেই এখনও শুনে আসছি, তবে সেটা বাংলাদেশ বেতারের অনুষ্ঠান। কিন্তু যার সাথে আমি ঘর বেঁধেছি তিনি আন্তর্জাতিক বেতার সমূহের একজন শ্রোতা। তার হাত ধরেই আমার আন্তর্জাতিক বেতারের সাথে পরিচিত হওয়া এবং লেখালেখি শুরু হওয়া। তার মাধ্যমে জানতে পারলাম রেডিও তেহরানের কথা।
আপনাকে রেডিও তেহরানের সন্ধান দেওয়াই শ্রোতাবন্ধু এম জামাল আহমেদ সুবর্ণকে ধন্যবাদ জানিয়ে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের কোন কোন বৈশিষ্ট্য আপনাকে বিশেষভাবে আকৃষ্ট করে?
রেডিও তেহরানের শ্রোতাদেরকে আকৃষ্ট করার বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। তবে আমাকে বিশেষভাবে আকর্ষণ করে রেডিও তেহরানের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলায় অনুবাদ করা। আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশে বসে ইরানের মুসলিমদের খবর, সেই সাথে ইরানের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি, সেটা শুধুমাত্র রেডিও তেহরানের মাধ্যমেই।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে নারী বেতার শ্রোতার সংখ্যা অনেক কম, এর কারণ কি?
যদি এ কথা বলতে হয় তবে বলতে হবে বাংলাদেশে বসে রেডিও সেটের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা খুবই কষ্টকর, কারণ রেডিও তেহরানের চ্যানেল ধরানোর জন্য রেডিওর নব ঘোরাতে ঘোরাতে হাতের আঙুলগুলো ব্যথা হয়ে যায়। কিন্তু রেডিও তেহরানের অনুষ্ঠান খুঁজে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তবে সেটা পরিষ্কারভাবে শোনা যায় না। এতটা কষ্ট করে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা একজন নারী শ্রোতার পক্ষে খুবই কষ্টকর, এ কারণেই হয়তোবা নারী শ্রোতার সংখ্যা কম বলে আমার ধারণা।
তাহলে আপনি কোন মাধ্যমে রেডিও তেহরান শুনছেন?
আমি রেডিও তেহরানের অনুষ্ঠান ফেসবুক লাইভ এবং ইউটিউবের মাধ্যমে শুনে থাকি।
হ্যাঁ, আপনার মতো অসংখ্য শ্রোতা বর্তমানে ফেসবুক ও ইউটিউবে আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। তো রেডিও তেহরানের অনুষ্ঠান শ্রোতাদের কাছে আরও গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করে গড়ে তুলতে আপনার কোনো পরামর্শ আছে কি?
রেডিও তেহরানের অনুষ্ঠান যদি বাংলাদেশ ও ভারতে FM তরঙ্গের মাধ্যমে প্রচার করা হয় তাহলে পুরুষ শ্রোতাদের পাশাপাশি নারী শ্রোতার সংখ্যাও থাকত অনেক বেশি। আর তাই তো শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে FM তরঙ্গের অনুষ্ঠান প্রচার করা খুবই জরুরি বলে আমি মনে করছি।
বোন আলো আহমেদ, আমরা জানতে পেরেছি যে আপনি কবিতা লেখেন এবং আবৃত্তি করেন, তাই আজকের আসরে আপনার লেখা একটি কবিতা শুনতে চাই।
টুকটাক লেখার চেষ্টা করি, জানি না কতটা পারি, তবে কণ্ঠে ধারণ করছি আমার এই লেখাটি। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। আজ রেডিও তেহরানে কিছু কথা বলতে এলাম। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। মানবতা, সৌহার্দ্য, সম্প্রীতি, সত্য ও ন্যায়ের নূর, চাই কি আর? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সূর্যের দীপ্তিতে কিয়ামতের পূর্ব পর্যন্ত প্রখর তেজে জ্বলবে। ইসলামের বাণী পৌঁছে যাবে সকলের দ্বারে। ইসলামের আলো কেউ কি নিভিয়ে দিতে পারবে? ইসলাম মানে শান্তি, শৃঙ্খলা আর মানবতা। ধর্মের নামে তোমরা কেউ হানাহানি করো না। এসো মানব, মিলেমিশে পৃথিবীতে করি বাস, না হয় যেন আর কোনো মানবের সর্বনাশ। চলো পৃথিবীর সকল মানুষ একসাথে থাকি ভালো। মনের এই সুপ্ত কথা রেডিও তেহরানের মাধ্যমে জানালাম আমি ঢাকা বাংলাদেশের শ্রোতা আলো।
রেডিও তেহরানকে নিয়ে স্বরচিত কবিতাটি সহ চমৎকার সাক্ষাৎকারের জন্য বোন আলো আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন পরের মেলটি। তিনি লিখেছেন, গত 27 অক্টোবর রেডিও তেহরান থেকে প্রচারিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে থাইরয়েড ও হরমোনজনিত কারণে বিভিন্ন সমস্যা ও তাঁর লক্ষণসমূহ, থাইরয়েডজনিত রোগের কারণ, নিরাময়ের উপায়, খাদ্যাভ্যাস, করণীয় বর্জনীয় সম্পর্কে ইরানে গবেষণারত বাংলাদেশি চিকিৎসক ও পুষ্টিবিদ জনাব হেদায়েত উল্লাহ সাজুর 4 পর্বের আলোচনার শেষ পর্ব প্রচারিত হয়েছে। অনুষ্ঠানটি থেকে আমি বিশেষভাবে উপকৃত হয়েছি। ঘরে বসে এভাবে জটিল রোগের কারণ, লক্ষণ, নিরাময়ের উপায় নিয়ে সুন্দর পরামর্শ ও সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করাই রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ভাই আব্দুস সালাম সিদ্দিক, স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগলো। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন। সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ চান মিয়া পাঠিয়েছেন এবারের মেলটি। প্রিয়জন অনুষ্ঠানে তার সাক্ষাৎকার প্রচার হয়, ধন্যবাদ জানাতেই এই চিঠিটি লিখেছেন চান মিয়া ভাই। তিনি লিখেছেন, এটি ছিল রেডিও তেহরান বাংলা বিভাগে দেয়া আমার প্রথম সাক্ষাৎকার। রেডিও তেহরানে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানের বিষয়বস্তু যেমন সত্য, তেমনি বাস্তব। এ বেতারের মনোমুগ্ধকর পরিবেশনা শ্রোতাদের মন কেড়ে নেয়, যেন স্টুডিওতে বসে শ্রোতাদের সাথে সরাসরি আড্ডা, যেখানে শ্রোতারা মন খুলে কথা বলতে পারে আকাশে ওড়া নিরিবিলি আবাবিল পাখির মতো।
প্রিয়জনে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য চান মিয়া ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 25 অক্টোবরের প্রিয়জন সম্পর্কে মতামত জানিয়ে এই মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, 25 অক্টোবরের প্রিয়জন অনুষ্ঠানটি বছরের অন্যতম সেরা অনুষ্ঠান। হজরত আলী ইবনে আবি তালিব আলাইসাল্লামের বাণী দিয়ে শুরু হওয়া ওই দিনের প্রিয়জনে মোহাম্মদ চান মিয়ার সাথে আলাপচারিতা দারুণ উপভোগ করছিল। অনুষ্ঠানের শেষাংশে কাজী নজরুল ইসলামের লেখা নাতি রাসুল অনুষ্ঠানটিকে এক আলাদা মাত্রা দিয়েছে। প্রিয়জন অনুষ্ঠান শেষ হতে না হতে তা ওয়েবসাইটে আপলোড করার মধ্য দিয়ে রেডিও তেহরানের শ্রোতাবান্ধব নিষ্ঠা ও ঐকান্তিকতার পরিচয় মেলে।
শ্রোতাদের চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন শ্রোতাবান্ধব হবে এটাই স্বাভাবিক। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি শ্রোতাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে। তো চিঠি লেখার জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর থেকে, আর পাঠিয়েছেন ATM আতাউর রহমান রঞ্জু। তিনি লিখেছেন, রংধনু আসর আমার প্রিয় অনুষ্ঠানগুলোর অন্যতম। ধন্যবাদ রেডিও তেহরান বাংলা বিভাগকে, সুন্দর আয়োজনের মাধ্যমে রংধনু অনুষ্ঠানটি ভালোভাবে শ্রোতাদের মনোপুত করে ফুটিয়ে তোলার জন্য। রেডিও তেহরানের সকল উপস্থাপক উপস্থাপিকা কলাকৌশলীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন তিনি।
রংধনু আসর সম্পর্কে সংক্ষিপ্ত এ চিঠিটির জন্য রঞ্জু ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এ পর্যায়ে রয়েছে একটি নাতে রাসুল, কাজী নজরুল ইসলামের লেখা। নাতটি গেয়েছেন শিল্পী ইশরাক হোসেন ও সাদমান সাকিব।
আপনারা নাতে রাসুলটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশা কমলিওয়ালা,
মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশা কমলিওয়ালা,
মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বদশার বদশাহ কমলিওয়ালা,
পাপে তপে পুরনো
পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া
হল পূর্ণ বেহেস্তি নূরে উজালা
হল পূর্ণ বেহেস্তি নূরে উজালা
মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহ বাদশাহ কমলিওয়ালা
চেন নহি কাদি ছো নিরালা
মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা আল্লাহ তালা
তব গুণ গাহিল খুদ আল্লাহ তালা
মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা
মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা
মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ই পাসপোর্ট করতে গিয়ে তানিয়া শুনলেন, আপনি অন্ধ, সার্টিফিকেট কই? প্রথম আলো। করোনা মোকাবেলায় আমাদের সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে প্রধানমন্ত্রী মানব জমিন। দেশের মানুষ ভালো আছে, শুধু বিএনপি ভালো নেই, বললেন ওবায়দুল কাদের ইত্তেফাক। 12 লাখ টাকা ধার দেয়াই কাল হল সেই বৈজ্ঞানিক কর্মকর্তার। যুগান্তর, সীমান্ত হত্যা ন্যাক্কারজনক, ভারতীয় হাইকমিশনার কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, চিকিৎসায় সমস্যা হলে বিক্ষোভকারীদের দায় নিতে হবে, আরজি কর নিয়ে প্রধান বিচারপতি, আনন্দবাজার পত্রিকা। সেনা কনভয়ে জঙ্গি হামলার পর ফের অশান্তির আগুন মণিপুরে, উদ্ধার বিপুল অস্ত্র ভাণ্ডার। সংবাদ প্রতিদিন, ঢেলে সাজছে মোদী সরকার, 8টি দলে ভাগ করা হল মন্ত্রীদের। আজকাল শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে অন্তত 39 জন নিহত হওয়ার খবর পরিবেশন করেছে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে খবর পাচ্ছি যে 39 জন নিহত হয়েছে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংঘটিত সহিংসতায়। এরই মধ্যে হয়তো নিহতের সংখ্যা বা হতাহতের সংখ্যা আরো বেড়ে গেছে, কারণ প্রতিদিনই নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটছে এবং হতাহতের সংখ্যা বাড়ছে। তো এই যে হতাহতের ঘটনা, এই ঘটনা আমরা যেভাবে বিশ্লেষণ করতে পারি তার শুরুতেই বলতে হবে এটি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক এবং ঘৃণ্য ঘটনা। ইউনিয়ন পরিষদ নির্বাচন ছিল খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচন। আমরা সবসময় ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসব মুখর পরিবেশে হতে দেখেছি। জয় পরাজয় ছিল, কিন্তু এমন সহিংসতা ছিল না। এখন সেটি একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কার জীবন যায়, কার ঘর বাড়ি ভাঙে, কার উপরে হামলা চালায়, কে পঙ্গু হয়, আহত হয়, এরকম নানা সংখ্যা কাজ করে। এগুলোর প্রধান কারণ যেটি, সেটি হচ্ছে যে ক্ষমতার মোহ, অর্থনৈতিক সুবিধা এবং ক্ষমতার দাপট দেখানোর জন্য মানুষ এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হতে পাগল প্রায়, এবং সেখানে একটা ভালো অঙ্কের টাকাও তারা পান। এই টাকা তাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য এবং ধনী হওয়ার পথ খুলে দেয়। আমি গতকালকে একটি খবর পেলাম যে একজন ব্যক্তি 60 লাখ টাকায় একটি দলের নমিনেশন কিনেছেন। তো 60 লাখ টাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য নমিনেশন আরো আরো খরচ আছে, তাহলে কত লাখ টাকা তার এই নির্বাচন উপলক্ষে খরচ হবে? এই টাকা সে তুলবে 5 বছর, এই টাকা তো সে এমনি খরচ করছে না, সে টাকা ফেরত দেবে। এবং সরকারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে যে সমস্ত বরাদ্দ দেওয়া হবে সমস্ত সব টাকা নোট পাঠ করবে সে। এই যে ক্ষমতা এবং অর্থের মোহ, এই দুটো জিনিস মানুষকে সর্বনাশ করে দিচ্ছে। আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি ধূলিসাৎ করে দিয়েছে, এখন সেটি একেবারে ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন জাতীয় নির্বাচনের মতো সহিংস হয়ে উঠেছে।
ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে যাবে রাশিয়া, মস্কোর পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, রাশিয়া কেন ইরানকে সামরিক সহযোগিতা দিচ্ছে, মূল লক্ষ্যটা কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সামরিক ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে বলে রাশিয়ার পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি ইরান, রাশিয়া এবং এই বলয়ের যে সমস্ত দেশ তাদের জন্য একটি সুখবর। সুখবরটি এই কারণে যে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইরান এবং রাশিয়ার সাথে যারা সম্পর্ক রাখে সেই সমস্ত দেশগুলোকে সামরিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলার চেষ্টা করে। তো একটি দেশ যখন সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে ওঠে তখন কিন্তু অন্য যে কোনো দেশ তার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে, কাজ করতে গেলে তাকে কিন্তু হিসাবে নিতে হয় এবং চিন্তা ভাবনা করে কাজটা করতে হয়। পাশাপাশি এই যে ইরান এবং রাশিয়ার মধ্যকার সামরিক সহযোগিতা, এই সহযোগিতার মধ্য দিয়ে এই দুটি দেশের মধ্যে সম্পর্ক যেমন ঘনিষ্ঠ হবে আরও বেশি, তেমনি এই বলয়ের দেশগুলোর মধ্যেও সম্পর্ক ঘনিষ্ঠ হবে। আর ইরানকে রাশিয়ার পক্ষ থেকে এরকম সামরিক সহযোগিতা দেওয়ার প্রধান যে কারণ আমি মনে করি সেটি হচ্ছে এই, সোভিয়েত ইউনিয়নের পতনের পর নানা ঘটনা পরিক্রমায় প্রেসিডেন্ট পুতিন ক্ষমতা আসীন হয়েছেন রাশিয়ার রাজনীতিতে, রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায়, এবং তার সামনে বড় বিশেষ কিছু মিশন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই মিশনগুলো বাস্তবায়ন করতে গেলে শুধুমাত্র রাশিয়া না, একটা বলয় তৈরি করা প্রয়োজন, এবং সেই বলয়টা হতে হবে মূলত সাম্রাজ্যবাদ বিরোধী এবং মার্কিন বিরোধী। ইরান হচ্ছে সাম্রাজ্যবাদ এবং মার্কিন বিরোধী বলয়ের বা শক্তির শীর্ষভাগে অবস্থান করে। সেক্ষেত্রে রাশিয়ার সাথে ইরানের দৃষ্টিভঙ্গিগত, রাজনৈতিক এবং কূটনৈতিক আদর্শগত বিরাট মিল রয়েছে, যার কারণে ইরানকে এই সহযোগিতাগুলো দিয়ে রাশিয়া এক ধরনের তৃপ্ত হয় এবং ইরানকে এই ধরনের সহযোগিতা করার মধ্য দিয়ে তার নিজেরও বেশ কিছু সুবিধা রয়েছে, স্বার্থ রয়েছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সেনা কনভয়ে জঙ্গি হামলার পর ফের অশান্তির আগুন মণিপুরে, উদ্ধার বিপুল অস্ত্র ভান্ডার। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, দিন কয়েক আগেই মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে প্রাণঘাতী হামলা হয়েছে। এবার উত্তর পূর্বে সেই রাজ্য থেকেই উদ্ধার হল বিপুল অস্ত্র ভান্ডার। মাটির তলা থেকে উদ্ধার হওয়া অস্ত্রের সম্ভার দেখলে মনে হতে পারে কোনো যুদ্ধ লেগেছে। সেই অস্ত্রের বহর দেখে চোখ কপালে উঠেছে সেনার। তাঁদের প্রাথমিক ধারণা, বড়সড় হামলার ছক কষেছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন, আর তাদের সাহায্য করছিল চীন। ঢেলে সাজছে মোদী সরকার, আটটি দলে ভাগ করা হল মন্ত্রীদের, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। আরও দক্ষভাবে সরকার চালাতে মন্ত্রিসভা পুনর্গঠন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল এবং প্রযুক্তি যতটা সম্ভব ফায়দা তোলাই লক্ষ্য। সমগ্র মন্ত্রী পরিষদকেই আটটি ভাগে ভাগ করা হয়েছে, তারাই সমস্তটা দেখভাল করবে। 77 জন মন্ত্রীকে আটটি দলে ভাগ করা হয়েছে। বৈঠকের চেয়ারম্যান ছিলেন স্বয়ং মোদী। সমস্ত বৈঠকেই সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে মোদী সরকারের দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োগ ক্ষমতা বৃদ্ধির। সেই কাজের অংশ হিসেবেই মন্ত্রীদেরকে আটটি দলে ভাগ করা হয়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছে। ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের আলোচনা অব্যাহত থাকবে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের ঘোষণা। যে কোনো আগ্রাসন রুখে দিতে ইরানের হাতে রয়েছে সর্বাধুনিক নৌ প্রযুক্তি, IRGC কমান্ডারের মন্তব্য। নয়াদিল্লি কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, দাবি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের। এবং ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ, উগ্র হিন্দুত্ববাদীদের দায় করছে পুলিশ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।